জনাব হাসান মাহমুদ, আমরা জানি যে ফ্রান্সের ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্যঙ্গচিত্রের কথা আপাতত না হয় বাদই দিলাম। এ প্রসঙ্গে সাধারণভাবে আপনার কাছে একটা বিষয় জানার ছিল যে ইসলামের নবীর ছবি আঁকার ব্যাপারে কোরআন শরীফে কোনো নিষেধাজ্ঞা আছে কি?
আসসালামু আলাইকুম সবাইকে, সুস্পষ্ট জবাব না, নেই। কোরআন শরীফে কোথাও এই ছবি আঁকার ব্যাপারে না বলা নেই।
তাহলে এ নিয়ে আপত্তিটা আসছে থেকে?
ছবি আঁকার বিরুদ্ধে কিছু হাদিস আছে। এখন হাদিস আপনি জানেন, হাদিস একটা আনপ্রোটেক্টেড ডকুমেন্ট, তখন ছবি নিয়ে লোকেরা পুজো টুজো করতো, এই সমস্ত কিছু কন্টেক্সট থাকতে পারে, কিন্তু হাদিসকে আমরা ওই কোরআনের লেভেলে তো পর্যায়ে তুলবো না কখনো।
কিন্তু এটাও তো সত্যি কথা যে মূর্তি পূজার বিরুদ্ধেই ইসলামের প্রধান লড়াই ছিল, তো সেই পরিপ্রেক্ষিতে কি এরকম একটা আশঙ্কা ছিল?
মূর্তি পূজোর বিরুদ্ধে ছিল, কিন্তু এখন পুরো মধ্যপ্রাচ্যে অনেক মূর্তি আছে, বহু দেশে বহু মূর্তি আছে। তখন লোকেরা মূর্তি পূজো করতে বলে মূর্তি পূজোর বিরুদ্ধে ইসলামের প্রথম মানে প্রাথমিক লড়াই তো ছিল ইলাহ বানিয়ে দেওয়া।
এই প্রসঙ্গে বলছি যে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিরেক্টর, যিনি ইসলামী শিল্প নিয়ে গবেষণা করেছেন, তিনি বলছেন যে ইরান এবং তুরস্কে শিয়া এবং সুন্নি নির্বিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছে, যেগুলোর মাধ্যমে নবীজির প্রতি আসলে বিশেষ শ্রদ্ধাই জ্ঞাপন করা হয়েছে। এই সম্পর্কে আপনার ব্যাখ্যা কি?
বহু বহু আছে, ওটা প্রধানত ড্রয়িং রুমে যে কার্পেট ঝোলানো হয়, সুন্দর সুন্দর কার্পেট ওরা ঝুলিয়ে রাখে ছোট ছোট, সেই কার্পেটের মধ্যে এই ছবিগুলো আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে শিশু নবী, তারপরে উনি বোরাকে চড়ে যাচ্ছেন, তারপরে সাহাবী পরিবেষ্টিত হয়ে আছেন, এরকম অনেক অনেক অজস্র ছবি আছে, শতাব্দী ধরে আছে।
কিন্তু এইসব ছবির বিরুদ্ধে কি তেমন তীব্র প্রতিবাদ শোনা গেছে?
কোনোদিন হয়নি।
কিন্তু ওই যে আপনি বিশেষ করে মধ্যপ্রাচ্যে বলুন, ইরান বলুন, কিংবা সেন্ট্রাল এশিয়া বলুন, এইসব জায়গায় রাসূলুল্লাহর যে সব ছবি আঁকা হয়েছে কিংবা প্রকাশ পেয়েছে, এ নিয়ে তেমন কোনো তীব্র প্রতিবাদ
হয়নি? মধ্যপ্রাচ্যে আসলে আমি দীর্ঘদিন ছিলাম, ওখানে আমি কখনো দেখিনি। এটা ইরানের, বেসিক্যালি এটা ইরানের একটা ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য।
আসলে এই আপত্তিটা শুরু হয় কখন থেকে, কবে থেকে আপত্তিটা শুরু হয়?
আপত্তি শুরু হয় যখন মকারি, দেখেন এমনি ছবি আর ঠাট্টা তামাশা করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। তো এখন অন্য একজনের ধর্মকে আমি আমি একেবারেই অচ্ছুত মনে করতে পারি, কিন্তু আমি তো তাকে গালমন্দ কেন কখনো করব না, ঠাট্টা তামাশা করব না। এইখানেই একটা ভারসাম্যের কথা চলে আসে, যে আপনার অধিকার এবং অধিকার প্রয়োগের যে একটা উইজডম, প্রজ্ঞা, প্রজ্ঞার সাথে অধিকার প্রয়োগ, এই জায়গাটায় আমাদের একসময় আসতেই হবে।
এই যে ভারসাম্যের কথা আপনি বলছেন, এই ভারসাম্যের কথা পোপ ফ্রান্সিসও গতকাল বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকা দরকার, তেমনি এটাও লক্ষ্য রাখা দরকার যে কারো ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে। তাহলে এই ভারসাম্য রক্ষা করার দায়িত্বটা কার?
আসলে কথাটা ওইভাবে, ওই ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগা, ওই দিকে গেলে আমরা আমরা হারিয়ে যাব। তার কারণ অনুভূতি কার কখন কিসে আঘাত লাগবে ওটা কখনো মেপে দেখা যাবে না, প্রমাণও করা যাবে না, আর ওটা ফেকও হতে পারে, মানে কপটও হতে পারে। তবে ঠাট্টা তামাশা করা কোন ধর্ম নিয়ে, এটা নৈতিকভাবে একটা মারাত্মক অপরাধ। তবে সেই ঠাট্টা তামাশা কেউ যদি করে, তাকে হত্যা করে ফেলাটা, সেটা তার চেয়েও বড় অপরাধ। দেখেন এই যে ফ্লোরিডার পাদ্রি, তার সাংবিধানিক অধিকার ছিল কোরআন পুড়িয়ে দেওয়ার, তাকে কেউ থামাতে পারবে না, এবং কোর্টে গেলেও সে জিতবে। কিন্তু তাই বলে কাজটা তো মহা একটা অপরাধ কাজ নৈতিক দিক দিয়ে। কাজেই এই আমাদের বিশ্ব সভ্যতা এখন এই নতুন একটা ক্লাসিক, একটা মৌলিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে, যে বাক স্বাধীনতাও থাকতে হবে, আবার সেটার অপব্যবহারও চলবে না। সেই সীমারেখাটা কি, সেটা এখনো আমরা বের করে উঠতে পারিনি। যতদিন বের করে উঠতে না পারছি, ততদিন বাক স্বাধীনতা থাকতে হবে, কিন্তু সেই সীমারেখাটাও আমাদের সমাজ বিজ্ঞানী, আমাদের রাজনীতি বিজ্ঞানীদের তুলে আনতে হবে যে সীমারেখাটা কোথায়।
একটা প্রশ্ন ক্রমশই উঠছে, যেমন সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দেও বলেছেন যে উগ্রপন্থী ইসলামবাদীদের শিকার হচ্ছেন খোদ সাধারণ মুসলমানরাই। যে ক্রোধের সঙ্গে প্যারিসে হত্যাকাণ্ড চালানো হলো, সেটা কি কেবল ধর্মের প্রতি আনুগত্যের কারণে, নাকি উগ্রবাদের মাধ্যমে ধর্মের রাজনীতিকীকরণের কারণে?
দেখুন, যে লোক উগ্র সে সর্বদাই উগ্র। কাজেই আমরা যারা ইসলাম নিয়ে কাজ করি, আমরাও তার ভুক্তভোগী। ইসলামের উগ্র ব্যাখ্যার একটা মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, সে ভিন্ন মত সহ্য করে না, ইসলামের ব্যাপারেও ভিন্ন মত সহ্য করে না, এবং সেই জন্যই আমাদের মুসলিম খেলাফত রক্তে 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 রঞ্জিত হওয়ার ইতিহাস, মুসলমানের হাতে মুসলমানের গণহত্যার ইতিহাস। তো এই যে উগ্রপন্থা, এটা এসেছে কিন্তু ইসলামের রাজনৈতিক ব্যাখ্যার, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যাটাই এই উগ্রবাদের জননী আপনি বলতে পারেন।
জনাব হাসান মাহমুদ, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ।